दो इखलास एमुन मुरे या इलाही।
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम بسم الله الرحمن الرحيم সকলে পুরি আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله মুজাবুল আউসাদ কিতাবে বর্ণিত রয়েছে, প্রিয় নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তার দুরূদ আমার নিকট পৌঁছানো হয় এবং ওই দুরূদ পেয়ে আমি তার জন্য প্রার্থনা করি। এছাড়া দুরূদ পাঠকারীর জন্য 10টি নেকিও লেখা হয়। দুরূদ শরীফ পাঠ করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে, কিন্তু এই ফজিলতটি অনন্য যে যে বান্দা দুরূদ শরীফ পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। দুরূদ শরীফের সব ফজিলত একদিকে, এই ফজিলত আরেক দিকে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। আর আপনি কি জানেন যে এই দোয়ার বরকত কি? দোয়ায় মুস্তাফার বরকতে বান্দার নসিব চমকে উঠে, বিপদ আপদ কেটে যায়, বিপদ সহজ হয়ে যায়, বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দোয়ায় মুস্তাফা সেই দোয়া যার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। প্রিয় নবীর দোয়া এমন দোয়া যার বরকতে ডুবে যাওয়া সূর্য আবার ফিরে এসেছিল। এই দোয়ার বরকতে মৃতকে জীবিত করা হয়, হৃদয়ের অন্ধরা হেদায়েত পায়। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার শান এবং মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া সল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম, এবং হে আমার হাবিব, আপনি তাদের জন্য প্রার্থনা করেন, মঙ্গলের দোয়া করেন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের অন্তরসমূহের শান্তি ও প্রশান্তি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হাবিব আপনি দোয়া করেন, আপনার দোয়া আপনার উম্মতির জন্য প্রশান্তিময়। তো দুরূদ শরীফ পাঠ করলে আমাদের দুরূদ প্রিয় নবীর দরবারে পৌঁছাবে, আর প্রিয় নবী যখন সে দুরূদ শরীফ পাবেন তিনি খুশি হয়ে আমাদের জন্য প্রার্থনা করবেন, তখন আমাদেরও হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে। কে চায় না যে আমার হৃদয়ে প্রশান্তি আসুক? সকলেই চায়। কে নিজের বিগড়ে যাওয়া কাজ গুছিয়ে নিতে চায়? কে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অন্বেষণকারী? নিশ্চয় আমরা সবাই। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদেরকে যত বেশি সম্ভব অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে প্রিয় নবীর যে এই ফরমান সল্লাইতু আলাইহি, আমি তার জন্য দোয়া করি, সেটা আমরা অর্জন করতে পারবো, ওই দোয়া আমরা নিতে পারবো। আজ আমরা মসজিদের ইমামের কাছে, খতিবের সাথে, কোনো নেককার বান্দাকে দেখলে আমরা তার কাছে দোয়ার জন্য বলি না? তো এই ফজিলতের চেয়ে বড় আর কি হতে পারে যে আমি দুরূদ শরীফ আমার দুনিয়ার যে কোনো প্রান্তে বসে প্রেরণ করব, আর প্রিয় নবী মদিনাতে বসে আমার জন্য দোয়া করবেন। মহব্বতের সহিত আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক يا حبيب الله سلام
Ya Rasulallahi salamun alaik Ya Habiballahi salamun Anta shamsud duha, anta badrud duja, anta sadirul ula, anta nurul huda. Ya Rasulallahi salamun Ya Habiballahi salamun
Sallu alal Habib sallallahu ta'ala ala Muhammad sallallahu alayhi wa sallam Salatan wa salaman alayka ya Rasulallah. Qala Allah tabaraka wa ta'ala fil Qur'anil Majid. Allah Rabbul Alamin pobitro Qur'ane irshad koren. Bismillahir Rahmanir Rahim. Wa aminu bima anzaltu musaddiqan lima ma'akum. Wa la takunu awwala kafirin bih. Wa la tashtaru bi ayati thamanan qalila. Wa iyyaya fattaqun sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul karim sallallahu alaihi wasallam ei ayate mubarakar ortho ebong tumra iman ano shetar upor ja ami obotinno korechi shetari somorthok rupe ja tomader sathe ache ebong সর্বপ্রথম অস্বীকারকারী হইও না আর আমার আয়াতগুলোর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না এবং শুধু আমাকেই ভয় করো পারা এক সূরা বাকারার ৪১ নম্বর আয়াতে মুবারাকা আমরা শোনার সৌভাগ্য অর্জন করলাম এই আয়াতে করিমায় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের ওলেমায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন এই আয়াতে মুবারাকাতে চারটি নির্দেশ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে আমি এর কিছু ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করছি ওলেমায়ে তাফসিরগণ বলেন যেমন তাফসিরে খাজিনে বর্ণিত এই আয়াতে শানে নুজুল হযরত কাব বিন আশরাফ যে বনি ইসরায়েলের অনেক বড় আলিম ছিল এবং তার অন্য সাথীরা নিজেদের জাতির মূর্খদের থেকে টাকা নিত এবং তাদের ফসলের এক অংশ নিজেদের জন্য নির্ধারণ করে রেখেছিল যে আমরা ওলেমা আমরা আলিম ওলেমা আমাদেরকে তোমরা টাকা পয়সা দিবা আমরা দীন ইসলামের খিদমত করি ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছে সে ধর্মের আমরা খিদমত করি তো তোমরা আমাদেরকে টাকা পয়সা দিবা এবং তোমাদের যে ফসল উৎপন্ন হয় সেখানে আমাদেরও একটা অংশ নির্ধারণ থাকবে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন তখন তারা চিন্তায় পড়ে গেল যে তাওরাত শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাত অর্থাৎ যে গুণাবলী এবং শান রয়েছে যদি তা আমরা মানুষদের কাছে প্রকাশ করে দেই তাহলে মানুষেরা প্রিয় নবীর উপর ঈমান নিয়ে আসবে ইসলাম ধর্ম গ্রহণ করবে এতে আমাদের আয় উপার্জন বন্ধ হয়ে যাবে মানুষেরা যে আমাদের প্রতি একটা ভক্তি প্রকাশ করে সেটা ছেড়ে মুহাম্মাদের প্রতি ভক্তি শুরু করে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে তারা তাওরাতকে বদলে ফেললো তাওরাত শরীফকে বদলে ফেললো এবং যখন মানুষ তাদের জিজ্ঞাসা করত যে তাওরাতে শেষ জমানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী গুণাবলী রয়েছে তখন তারা তা লুকিয়ে ফেলতো এবং মানুষদেরকে বলতো না তাওরাত শরীফে আমাদের প্রিয় নবীর গুণাবলী বয়ান করা হয়েছিল কিন্তু তারা ভয়ে বলতো না যে মানুষেরা মুসলমান হয়ে যাবে আমাদের আয় উপার্জন সম্মান সব শেষ হয়ে যাবে তাফসিরে রুহুল বয়ানে রয়েছে তারা এত নির্বোধ হয়ে গিয়েছিল যে একবার কাব বিন আশরাফ বানি ইসরায়েলের ওলেমাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলো? যেহেতু এটি একটি ঘরোয়া মজলিস ছিল এবং সবাই নিজেদেরই লোক ছিল, তাই তারা সত্য কথাটি বলে দিল যে নিঃসন্দেহে তিনি একজন সত্য নবী। তওরাত শরীফে আমরা যেগুলো গুণাবলী পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব কিছু রয়েছে। এতে কাব বিন আশরাফ বলল, যদি তোমরা এছাড়া অন্য কোনো উত্তর দিতে, এ সত্য কথা যদি না বলতে, অন্য কোনো কথা বলতে, তাহলে আমি তোমাদের সবাইকে পুরস্কার দিতাম, নাউজুবিল্লাহ। এখন এই সব আলিম যারা আগে সত্য বলেছিল তাদের মনে লোভ জাগ্রত হইল এবং বলল, আমরা তো না ভেবেই উত্তর দিয়ে দিয়েছিলাম। এখন তারা সবাই বলল যে আমাদেরকে একটু ভাবার সময় দেন। এই বলে সবাই সেখান থেকে উঠল এবং তাওরাত শরীফে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী বর্ণিত ছিল তার তাওরাত শরীফ থেকে মুছে ফেলল। তার বদলে দাজ্জালের যে গুণাবলী তাওরাত শরীফে বর্ণিত হয়েছিল ওই গুণাবলী তারা নাউজুবিল্লাহ প্রিয় নবীর জন্য সাব্যস্ত করা শুরু করে দিল। যে এগুলা যেগুলা গুণাবলী তোমরা প্রিয় নবীর মধ্যে দেখতে পাচ্ছ এগুলো তাওরাত শরীফে দাজ্জালের জন্য লেখা ছিল, নাউজুবিল্লাহ। তো এরকম অবস্থা দেখে কাব বিন আশরাফ খুশি হয়ে গেল এবং সে ও সকল লোকদেরকে যারা বাস্তবে তারা ছিল আলিম বাস্তবে তারা ছিল মূর্খ তাদেরকে পুরস্কার দিল। এরই প্রেক্ষিতে কোরআনে পাকের এই আয়াতে মুবারাকা অবতীর্ণ হয় যা আমি তেলাওয়াত করলাম। আর এতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং ঈমান আনো সেটার উপর যা আমি অবতীর্ণ করেছি সেটারই সমর্থক রূপে যা তোমাদের সাথে আছে। আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেটার উপর ঈমান আনো, এবং এই এই কিতাব কোরআনে পাক তোমাদের তওরাত জবুর ইঞ্জিল সব কিতাবকে সমর্থন করে। এটার উপর ঈমান আনলে তোমরা বুঝতে পারবা যে যা কিছু এই কোরআনে পাকে লেখা আছে ও সব কিছু তওরাতেও ছিল, জবুরেও ছিল, ইঞ্জিলেও ছিল। হে বনি ইসরায়েলের ওলেমাগণ, এই কোরআনওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর তার নিয়ে আসা আসমানে কিতাব কোরআন মজিদের উপর এবং তার সমস্ত মোজেজার উপর ঈমান আনো। প্রথমত এই কারণে যে পূর্ববর্তী কিতাব ও রাসূলদের ন্যায় এই হাবিবে কিবরিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত। আর দ্বিতীয়ত এই জন্য ঈমান আনবে কারণ এই কিতাব হচ্ছে কোরআন মজিদ আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কিছু তোমাদের কিতাবসমূহের সত্যায়নকারী। তোমাদের কিতাবসমূহে কি এটা লেখা ছিল না? তাফসিরে কবিরে বর্ণিত আয়াতের ব্যাখ্যায় যে তোমাদের কিতাবসমূহে কি এটা লেখা ছিল না যে এমন আকার আকৃতি সম্পূর্ণ, এমন উন্নত চরিত্রের, এমন উচ্চ বৈশিষ্ট্য মণ্ডিত, মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় হিজরতকারী, নেক শিক্ষাদানকারী, সঠিক পথ প্রদর্শনকারী, সত্য কথা বর্ণনাকারী, তাওহীদের পাঠ দানকারী, কুফুর ও শিরিকের শিরিককে দূরীভূতকারী, রহমানের পক্ষ থেকে কোরআন মাজিদ বহনকারী, ঝরে যাওয়া কলি ফুটিয়ে তোলা, ক্রন্দনকারীদের হাসানো এবং আরবের মরুভূমিতে বসে থেকে সারা জগৎ অবলোকনকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানায় তাশরিফ নিয়ে আসবেন, এই কথা কি তওরাত শরীফে লেখা ছিল না? সুতরাং তোমরা কোরআন শরীফের উপর এবং আমার প্রেরিত রাসূলের উপর ঈমান নিয়ে আসো, আমার হাবিবের করুণার ছায়াতলে প্রবেশ করো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এর পরের অংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, এবং সর্বপ্রথম সেটার অস্বীকারকারী হইও না। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে তোমরা অস্বীকার করিও না, এই কোরআনকে আমার নবীকে অস্বীকার করিও না, না আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম অস্বীকারকারী হইও না। এটা কেন বলা হয়েছে? কারণ যদি তোমরা অস্বীকার করো তো তোমরা তো গুনাহের ভাগীদার হবেই, সাথে সাথে তোমাদের কুফুর করার কারণে, তোমাদের অস্বীকার করার কারণে তোমাদের নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও কুফুরি করবে, তারাও একই কাজ করবে যা আজ তোমরা করছো, এতে তাদেরও গুনাহের ভার তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তোমাদের ঘরেই আসবে, কারণ তোমরা সর্বপ্রথম খারাপ কাজ উদ্ভাবনকারী। তোমরা খারাপ কাজ করবে, তোমাদের নেক্সট প্রজন্ম যেটা করবে সেটা গুনাহের ভাগিদার তোমরাও হবে। সুতরাং বুদ্ধিমান হও, আজ কালেমা পড়ে নাও এবং তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইমানের মাধ্যমে সফলতা দান করো। এরপরের অংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানাও কলিলা, আর আমার আয়াতগুলোর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না। দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার লোভে, দুনিয়ার তুচ্ছ সম্পদের জন্য ইমান থেকে বঞ্চিত হয়ে আখিরাতের চিরস্থায়ী কঠিনতম আজাবের উপযুক্ত তোমরা হইও না। টাকা আসা বন্ধ হয়ে যাবে, উপার্জন বন্ধ হয়ে যাবে, সম্মান শেষ হয়ে যাবে। এর জন্য তওরাত শরীফ থেকে প্রিয় নবীর গুণাবলী মুছে ফেলা আর মিথ্যা কথা মানুষদেরকে বলেও না, বরং ইমান নিয়ে আসো। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং শুধু আমাকেই ভয় করো। চারটা আদেশ এই একটা আয়াতে মুবারাকাতে দেওয়া হয়েছে। এক, ইমান নিয়ে আসার, দ্বিতীয় প্রথম অস্বীকারী হইও না, তৃতীয় স্বল্প পৃথিবীর জন্য, সামান্য পৃথিবীর জন্য দিনকে বেচে দিও না, ইমানকে বেচে দিও না, আর চতুর্থ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করো। এখন আসেন এই আয়াতে মুবারাকাতে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে। অনেক শিক্ষণীয় বিষয় আছে, আমি কয়েকটা উপস্থাপন করছি। ওয়া আমিনু বিমা আনজালতু, আমি যা অবতীর্ণ করেছি এর উপর ইমান নিয়ে আসো। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই যে আমি যে কোরআন অবতীর্ণ করেছি সে কোরআনের উপর ইমান নিয়ে আসো, বরং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিনু বিমা, বরং আমি যা কিছু অবতীর্ণ করেছি সেটার উপর ইমান নিয়ে আসো। কোরআনকে নির্দিষ্ট করে বলেন নাই কেন? সুফিয়ানে কেরামগণ বলেন, তাফসিরে নাইমির মধ্যে রয়েছে, যে এখানে কোরআনের উপর ইমান নিয়ে আসার কথাও বলা হচ্ছে, সাথে সাথে এটাও বোঝানো হচ্ছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রেরিত রাসূল। প্রিয় নবীকে কে পাঠিয়েছে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠিয়েছে। তো প্রিয় নবীকেও তো অবতীর্ণ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তো প্রিয় নবী, প্রিয় নবীর জবান মুবারক থেকে প্রত্যেকটা বের হওয়া হাদিস, এসব কিছু ওয়াহিয়ে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহি। যেমন কোরআনে পাক ওয়াহি, ঠিক সেভাবে প্রিয় নবী এবং প্রিয় নবীর জবান মুবারক থেকে বের হওয়া প্রত্যেকটি কথা, প্রিয় নবীর আদর্শ, প্রিয় নবীর সুন্নত, সব কিছু ওয়াহিয়ে ইলাহি। কারণ প্রিয় নবী নিজে থেকে কিছু করেন না, প্রিয় নবী নিজে থেকে কিছু মন গড়া করেন নাই, বরং প্রিয় নবী যা করেন তা আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছেন, যেভাবে সৃষ্টি করেছেন প্রিয় নবী তাই করেন। তো বলা হচ্ছে আমিনু বিমা আনজালতু, আমি যা অবতীর্ণ করেছি, আমার হাবিবকে অবতীর্ণ করেছি, তো আমার হাবিবকে মানো, আমার হাবিবের হাদিসকে মানো, আমার হাবিবের সুন্নাতকে মানো, তার উপর ইমান নিয়ে আসো এবং তার আদর্শকে অনুসরণ করো। তো প্রিয় নবীর সুন্নাতকে অনুসরণ করার কথা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখানে দেওয়া হচ্ছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করো, ইমান তোমাদের তাজা হবে, ইমান মজবুত হবে, অন্তরে প্রিয় নবীর প্রতি ভালোবাসা জন্ম নিবে। তাই অসংখ্য হাদিসে মুবারাকা এমন রয়েছে সহিহ বুখারী শরীফের মধ্যে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হইল, আমার সুন্নত থেকে, আমার আদর্শ থেকে, আমার তরিকা থেকে বিমুখ হইল, সে আমার দলভুক্ত নয়। এক রিওয়ায়েত রয়েছে, মান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত অনুযায়ী আমল করে না সে আমার দলভুক্ত নয়। এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়া খান নাইমি রহমতুল্লাহি তাআলা বলেন, যে ব্যক্তি কোনো সুন্নাতকে মন্দ জানে, নাউজুবিল্লাহ, এই সুন্নাত আমার পছন্দ না, এই প্রিয় নবীর এই তরিকা আমার পছন্দ না, নাউজুবিল্লাহ, সে ইসলাম থেকে খারিজ, তার ইমানই নাই। অথবা যে বিনা কারণে সুন্নাত ত্যাগের অভ্যাস করে ফেলে, বিনা কারণে সুন্নাত ত্যাগ করা তার অভ্যাস হয়ে যায়, সে পরহেজগার, জামাত থেকে বহিষ্কৃত, সে কখনো পরহেজগার এবং তাকওয়াবান হতে পারবে না। পরহেজগার এবং তাকওয়াবান হবার জন্য সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে হবে। ইমাম শামসুদ্দিন মোহাম্মদ জাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের মধ্যে লিখেছেন, হযরত
আলী বিন হুসাইন রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত হাবাতুল্লাহ তারাবি রহমতুল্লাহি তাআলা আলাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তর দিলেন, আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আরজ করলেন, কি কারণে? তখন তিনি গোপনীয়তার সুরে কানের সামনে এসে বললেন, সুন্নাতের কারণে, সুন্নাতকে অনুসরণ করার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো সুন্নাতের উপর আমল করা ক্ষমার ওসিলা হয়ে যায়। নিশ্চয় ওই ব্যক্তি সফল যে ফরজ ও ওয়াজিব সমূহ আদায়ের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপন করে ফেলে। আমাদের প্রতিদিনকার কার্যাবলীর মধ্যে এমন অনেক কাজ রয়েছে যা যদি সুন্নাত অনুযায়ী করা হয় তবে এতে আমরা অনেক সওয়াব পেতে পারি। যেমন সুন্নাত অনুযায়ী আহার করা, সুন্নাত অনুযায়ী পান করা, হাঁটা চলাফেরা করা, ঘুমানো, জাগ্রত হওয়া, মিসওয়াক করা, পোশাক পরিধান করা, জুতা পরা, স্যান্ডেল পরা, তেল লাগানো, নখ কাটা, কথাবার্তা বলা, এই সব কিছু কিন্তু সুন্নাত আছে। একটা প্রিয় নবীর একটা তরিকা আছে যে প্রিয় নবী কীভাবে করতেন। তো যদি আমরা এইগুলাকেও নিজেদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হয়ে যাই তাহলে আমরা অনেক সওয়াব পাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে না বর্তমান ফিতনা ফাসাদের যুগে আমার একটা সুন্নাতের উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। একটা সুন্নাতের উপর আমল করার এমন ফজিলত। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে অনুসরণ করলো, আমার সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপন করুন। আচ্ছা, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, এবং সর্বপ্রথম অস্বীকারকারী হইও না। এখানে ভাবার বিষয় হলো যে এখানে যে একটি দৃষ্টিভঙ্গি দেওয়া হচ্ছে যে বানি ইসরায়েলের ওলেমাদের ইমানের নির্দেশ দিতে গিয়ে যেদিকে তাদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে তা হলো, তাদের বলা হচ্ছে, হে ওলেমাগণ, আজ তোমরা যদি কুফরি করো, নিজেদের এই কুফরি আচরণের উপর অটল থাকো, তবে এটি তো একটি মন্দ কাজ বটেই, এর পাশাপাশি এতে মন্দের আরেকটি দিক রয়েছে, আরেকটা পার্সপেক্টিভ রয়েছে, তা হলো আজ যদি তোমরা কুফরি করো তবে তোমাদের এই কুফরির কারণে তোমাদের পরবর্তী প্রজন্মও বিগড়ে যাবে, তারাও কুফরি করবে, তোমাদেরকে অনুসরণ করবে, অতঃপর তাদের কুফরির গুনাহ তোমাদের ঘাড়েই আসবে। সুতরাং আজ তোমাদের প্রজন্মের কথা চিন্তা করো, আজ যদি তোমরা ঈমান আনো, আজ যদি তোমরা সুন্দর হয়ে যাও, তবে এর ওসিলায় তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হয়ে যাবে। তাই প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে আমরা একটি আলোকবর্তিকা পাই, একটি শিক্ষা পাই, তা হলো আজ আমরা যা কিছু করি, যা সিদ্ধান্ত নেই, যে অভ্যাস আমরা গ্রহণ করি, এই দুনিয়ায় আমরা যা কিছু করছি, এই সব করার ক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্মের কথা আমাদেরকে বিবেচনা করতে হবে, মাথায় রাখতে হবে। আপনি খারাপ কাজ করবেন, আপনার পরবর্তী প্রজন্ম সেই কাজই করবে। আপনি সিগারেট টানবেন, আপনার সন্তান আপনার থেকে লুকায় হলেও সিগারেট টানবে। আপনি নামাজ কাজা করবেন, আপনার পরবর্তী প্রজন্ম যতই আপনি তাদেরকে বুঝান সেও নামাজ কাজা করবে, যতই নামাজির বানানোর চেষ্টা করেন সেও নামাজি কাজা করবে। আপনি গুনাহমূলক কাজ করবেন, আপনার নেক্সট প্রজন্ম, পরবর্তী প্রজন্ম একই কাজ করবে। মনে রাখবেন, কাজ মন্দ হোক বা ভালো, এর সূচনা সব সময় একজনই করে। একজন ব্যক্তি মন্দের পথ বেছে নেয়, এর ফলে পুরো বংশ ধ্বংস হয়ে যায়। একইভাবে একজন ব্যক্তি ভালোর পথ বেছে নেয়, এর ফলে বংশের পর বংশ সুন্দর হতে থাকে। কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি। যেমন প্রাচীনকালে ইয়ামানের লোকেরা সূর্যকে খোদা মানত, নাউজুবিল্লা, সূর্যকে, সূর্যের ইবাদত করত। এর আলোচনা কোরআনুল করিমের সূরা নামালে বিলকিসের ঘটনায় এসেছে, ঘটনায়। এখন যোগসূত্র মেলানো শুরু করুন। ইয়ামানের যুগের ইয়ামেনের যুগে সূর্যের পূজা কোথা থেকে শুরু হয়েছে? এই সমস্ত শিরিকের পিছনে আমরা একজন ব্যক্তিকে পাই, আর সে ছিল সাবা আকবর। এই একজন সূর্যের পূজা শুরু করেছিল, পরবর্তীতে সম্পূর্ণ ইয়ামানের মধ্যে সূর্যের পূজা শুরু হয়ে যায়। একজন থেকে খারাপ কাজ শুরু হয়েছিল, শিরিক শুরু হয়েছিল। একইভাবে আরবে শিরিক প্রসার ছিল, এমনকি কাবা শরীফের চারপাশে আমরা সকলে জানি প্রিয় নবীর আবির্ভাবের পূর্বে 360টি মূর্তি রাখা ছিল এবং মানুষ সেগুলোর পূজা করত। এই শিরিক কোথা থেকে শুরু হয়েছিল? একজন মানুষ থেকে, তার নাম হচ্ছে আমর বিন লোহাই। সে এমন হতভাগা, সে আরবের জমিনে সর্বপ্রথম শিরিক করা শুরু করেছিল, পরবর্তীতে সম্পূর্ণ আরবে এই শিরিক ছড়িয়ে পড়ে। আচ্ছা, সর্বপ্রথম পৃথিবীতে হত্যা কে করেছিল? আদম আলাইহিস সালামের নাফরমান সন্তান কাবিল। তার এই হত্যা শুরু করার কারণে আজও পৃথিবীতে হত্যা হচ্ছে, আর এই সব কিছুর গুনাহের ভাগিদার সে। যারা হত্যা করছে তারা তো হচ্ছেই, তারা তো লানতি হচ্ছেই, সাথে সাথে ওই কাবিল যে হত্যা করেছিল সবার হত্যার ভাগিদার সেও হচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে? এমন কাজ আমরা করতে পারবো না যে মন্দ কাজ আমার দ্বারা সূচনা হচ্ছে, আমি এমন মন্দ কাজ করে গেলাম যে আমার পর আমার নেক্সট প্রজন্ম করছে, এটা অনেক বড় একটা পাপ। আর নিজের উপর গুনাহের একটা ভাগ, মানে গুনাহের জারিয়া শুরু করে দিলাম আমরা। একটা ওই সৎকায় জারিয়া, আপনি মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, কোনো ভালো একটা কাজ করলেন, কাউকে আলিম বানিয়ে দিলেন নিজের টাকা খরচ করে, কাউকে হাফিজ বানিয়ে দিলেন নিজের টাকা খরচ করে, দিনে ইসলামের জন্য বড় কোনো খিদমত করে চলে গেলেন, আপনার মাধ্যমে মানুষ হেদায়ত পেল, আপনার মাধ্যমে মানুষ ইলমে দিন অর্জন করলো, তা আপনার মৃত্যুর পর আপনার সওয়াব পেতে থাকবেন যতদিন ওই মানুষ জীবিত থাকবে, বা তার বংশধারার নেকির ধারা আপনি পেতে থাকবেন, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আপনি পেতে থাকবেন। কিছু কাজ এমনও আছে আপনি মরে যাবেন, আপনার শরীর পচে গলে শেষ হয়ে যাবে, হাত দিয়েও খুঁজে হয়তো পাওয়া যাবে না, তার উপর আরেকজন দাফন হয়ে যাবে, কিন্তু এই গুনাহের ভাগিদার যা আপনি পৃথিবীতে করে গিয়েছেন, গুনাহ কাজ শুরু করে গেছেন, আপনার বংশকেও সেটা শিখিয়ে গেছেন, তা আপনার মরার পরেও আপনি গুনাহের ভাগিদার হতে থাকবেন, সেটা গুনাহে জারিয়া চলতে থাকবে আপনার মৃত্যুর পর। কত বড় একটা আজাব এটি, কত বড় একটি পাপ। পারস্যে এক ব্যক্তি ছিল যার নাম ছিল জুতি, জুতি তার নাম ছিল। তিনি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন, তার অন্তরে ইমানের নূর আলোকিত হয়েছিল, তিনি কালেমা পড়লেন এবং ইসলামের ছায়া তলে প্রবেশ করলেন। তারপর তিনি নিজের নাম রাখলেন নোমান, এটি ছিল একজন মানুষের ভালো সিদ্ধান্ত। তারপর তার পুরো প্রজন্ম মুসলমান হয়ে গেল এবং আল্লাহ পাক তার বংশে এমন এক মহান ব্যক্তিকে জন্ম দিলেন যার আজ লক্ষ নয় বরং কোটি কোটি অনুসারী ফলোয়ার রয়েছে। তারই বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তারই বংশ থেকে আসলেন। আজ আমরা হানাফি মাজহাবকে ফলো করি, উনার দাবা ফতোয়াকে ফলো করি, উনার দাবা ফতোয়াকে অনুসরণ করি। তিনি কবে আসছেন? হাজার বছর আগে। আজও আমরা উনার দাওয়া ফতোয়াকেই অনুসরণ করে নিজেদের নামাজ রোজা সব অনুসরণ করছি, ইবাদত করছি। তো একজনের ভালো সিদ্ধান্ত পুরো নেক্সট প্রজন্মকে, পরবর্তী কত হাজার বছরের প্রজন্মকে কত বড় ফায়দা দিয়ে দিল। তো আজ আপনি যদি নেককার হয়ে যান, আজ আপনি যদি প্রিয় নবী সুন্নাতকে অনুসরণ করেন, আল্লাহওয়ালা হয়ে যান, তাকওয়াবান হয়ে যান, নামাজি হয়ে যান, আপনার সন্তান, আপনার নেক্সট প্রজন্ম বংশ ভালো হয়ে যাবে। আপনি যদি খারাপ হয়েই থাকেন, যেভাবে আছে ওইভাবে জীবন অতিবাহিত করেন, তাহলে আপনার প্রজন্ম সেভাবেই থাকবে। আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে, টেলিভিশনে যদি খারাপ দৃশ্য চলে, খারাপ জিনিস চলে, তাহলে স্বাভাবিক আপনি মারা যাবেন, আপনার সন্তানরা ওইগুলাই বসে বসে দেখবে, তার সন্তানরা সেগুলাই দেখবে। কিন্তু আপনি যদি বারণ করেন, ইসলামিক কিছু চালান, মদিনী চ্যানেল যদি চালান, কোরআন হাদিসের কথা যদি নিজের টেলিভিশনে চালান, এর একটা ধারাবাহিকতা যদি শুরু করে দেন যে না চলবে তো ইসলামিক চ্যানেলই চলবে, মদিনী চ্যানেলই চলবে, তাহলে আপনার পর এই প্রভাব আপনার সন্তানের উপর, সন্তান থেকে সন্তানের উপর সম্পূর্ণ বংশ সুন্দর হয়ে যাবে। একটা সময় এমন আসবে, গান বাজনা কি, ফিল্ম ড্রামা কি, এগুলো আমরা দেখি না, আমরা এমন একটা সময় চলে আসবে। আমাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা প্রথম অস্বীকারকারী হয়েও না, মানে খারাপ কাজের প্রথম উদ্ভাবনকারী হয়েও না। অনেক সময় হয় আমরা বলি আমার বাপ দাদা এই কাজ করত, কাজ ভালো হোক বা মন্দ হোক, খারাপ কাজ থেকেও যদি কাউকে বারণ করা হয় এই কাজটা করেন না, তখন আমরা কি বলি, আমার বাপ দাদারা করতো ভাই, এটা থামানো যাবে না, এটা আমরা করতে থাকব। ভালো কাজ হলে এটা কেন করেন, আমার বাপ দাদারা করতো, সেটার কোনো সূত্র নাই, কেন কোরআন হাদিসে আছে নাকি নাই, গুনাহ নাকি নেকি, বাপ দাদারা করতো। ভালো কাজ হলে হ্যাঁ বাপ দাদারা মিলাদ কিয়াম করতো, বাপ দাদারা আশিকে রাসুল ছিল, সুন্নাতকে অনুসরণ করতো, তাই এখন আমরাও করছি। আর বাপ দাদারা যদি গোস্তাকে রাসুল হয়, বাপ দাদারা যদি মাআযা আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ কথা বলে পৃথিবী থেকে গিয়েছে, তার বংশধাররাও গোস্তাকে রাসুলই হবে, গুনাহের ভাগিদার হবে। তো ভালো কাজ যদি আমরা করি, এটা ডিপেন্ড করে আমাদের পুরো নেক্সট প্রজন্মের উপর, কত ইম্পর্টেন্ট। আজ আপনি যা আছেন আপনার বাপ দাদার কারণে আছেন, এখন ডিপেন্ড করে আপনার প্রজন্ম কেমন হবে, এটা আপনার উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুক যাতে আমরাও সুন্দর হয়ে যাই, আমাদের নেক্সট প্রজন্মও সুন্দর হয়ে যায়। আসেন এই ব্যাপারে একটি হাদিসে মোবারকা শুনুন। সহি মুসলিমের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইসলামে কোনো ভালো পদ্ধতি উদ্ভাবন করলো, কোনো ভালো কাজের সূচনা করলো, তবে সে তার ওই পদ্ধতি উদ্ভাবনের স্বভাব পাবে, এবং এরপর যারা ওই পদ্ধতিকে বা আমলকে অনুসরণ করবে তারাও স্বভাব তো পাবেই, যে সূচনা করেছে সে সবার স্বভাব পাবে, এবং আমলকারীদের স্বভাব থেকে কোনো কিছু কমানো হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ পদ্ধতি উদ্ভাবন করল তবে সে তার ওই মন্দ গুনাহ বহন করবে, এবং এরপর যারা ওই মন্দের উপর আমল করবে তারা তাদের গুনাহ তো হবেই, এবং আমলকারীদের গুনাহ থেকে কিছু কমানো হবে না। আপনি গুনাহের কাজ শুরু করে যাবেন, আপনাকে দেখে দেখে আপনার সন্তান বংশধর যা করবে সব গুনাহের ভাগিদার কবরে বসে বসে আসবে আপনার, কিয়ামতের দিন অবাক হবেন, এত গুনাহ তো আমি নিজেও করি নাই, কোথা থেকে আসলো। এবং যদি ভালো কাজ করেন, নেকির কাজ করেন, তো কিয়ামতের দিন খুশি হবেন যে এত নেক আমল আমি নিজেও করি নাই, কিন্তু আমার বংশধর, পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব হতে পারে, আমাকে দেখে নেক আমল করেছে, ওগুলা স্বভাব আপনি কবরে পাবেন, কিয়ামতের দিনও খুশি হবেন। একবার অনেক বড় একজন বুজুর্গ যার নাম ছিল আব্দুল্লাহ, তিনি বলেন আমরা কয়েকজন সমুদ্র ভ্রমণে রওনা হইলাম, ঘটনাক্রমে কয়েকদিন পর্যন্ত অন্ধকার ছেয়েছিল, যখন আলো ফুটল তখন একটি জনপদ নজরে আসলো। আব্দুল্লাহ বলেন আমি পানীয় জলের সন্ধানে রওনা হইলাম, জনপদের দরজাগুলো বন্ধ ছিল, আমি অনেক ডাকাডাকি করলাম কিন্তু কেউ সাড়া দিল না, আমি সাড়া পেলাম না। এরই মধ্যে দুইজন অশ্বারোহী উপস্থিত হইল, তারা বললেন হে আব্দুল্লাহ এই গলিতে প্রবেশ করো, তবে তুমি একটি পানির হাউস পাবে, সেখান থেকে পানি পান করে নিও, এবং ওখানকার দৃশ্য থেকে ভয় পাবে না। আমি তাদের ওই বন্ধ দরজাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলাম যেখান দিয়ে বাতাস বইছিল, তারা জানালেন এগুলো ওই সব ঘর যার মধ্যে মৃত ব্যক্তিদের আত্মাসমূহ থাকে। তারপর আমি হাউসে পানি পান করার জন্য পৌঁছাইলাম, সেখানে দেখলাম এক ব্যক্তি পানির উপর উল্টো ঝুলন্ত অবস্থায় আছে, সে নিজের হাত দিয়ে পানি নিতে চাচ্ছে কিন্তু সে ব্যর্থ। আমাকে দেখে চিৎকার করে বলতে লাগলো হে আব্দুল্লাহ আমাকে পানি পান করাও, আমি পানি পান করতে পারছি না। আমি পাত্র ডুবাইলাম যাতে তাকে পানি পান করাতে পারি, কিন্তু কেউ আমার হাত ধরে ফেললো এবং বাধা দিল যে তুমি তাকে পানি পান করাতে পারবা না। আমি ওই ঝুলে থাকা ব্যক্তিকে বললাম হে আল্লাহর বান্দা তুমি দেখলে যে আমি নিজের পক্ষ থেকে চেষ্টা করেছি যাতে তোমাকে পানি পান করাতে পারি, কিন্তু আমার হাত ধরে নেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, তোমার কাহিনী কি, তুমি আজাবে কেন আছো? সে বলল আমি হযরত আদম আলা নবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কাবিল, যে দুনিয়ায় সর্বপ্রথম হত্যা করেছিল, সে এমন আজাবের মধ্যে আছে। আর পৃথিবীতে যত হত্যা হচ্ছে সবগুলো শাস্তির ভাগিদার, যারা হত্যা করছে তারা তো হচ্ছেই, আর সবার তা সে একা হচ্ছে, সে একাও হচ্ছে। তাই আমরা নিজেদেরকে মন্দের অগ্রনায়ক না বানাই, মন্দের সূচনাকারী যেন আমরা না হই কোনো কাজের, বরং আমরা ভালো কাজ সম্পাদনকারী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে ইয়া।